জনাব সৈকত বিশ্বাস, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আপনাকে।
সাম্প্রতিক বিশ্বের সবচাইতে বড় মানবিক সংকট হচ্ছে রোহিঙ্গা সংকট, যেমনটি আমরা সকলেই জানি। 100 দিনের মধ্যে প্রায় 7 লক্ষ মানুষ জীবন বাঁচানোর জন্যে বাস্তুচ্যুত হবার ঘটনা সাম্প্রতিক সময়ে বিরল। 1 বছর পর তারা বাংলাদেশে এখন কেমন আছে?
ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বললেন যে এটি নিঃসন্দেহে একটি বিরল ঘটনা সাম্প্রতিক অতীতে সাম্প্রতিক বিশ্বে আমরা দেখেছি, এবং আমরা যেখানে দেখেছি যে সাম্প্রতিক বিশ্বে অনেক সম্পদশালী দেশ শরণার্থীদের বিষয়ে বা বাস্তুচ্যুত মানুষের আশ্রয় দেওয়ার বিষয়ে অনেক নেতিবাচক অবস্থান নিয়েছে, সেখানে বাংলাদেশ একটি ছোট্ট দেশ, অনেক জনসংখ্যার দেশ, কম সম্পদের দেশ, এবং তা সত্ত্বেও, এই বাস্তবতা সত্ত্বেও বাংলাদেশ যে সাহস দেখিয়েছে এবং বর্ডার উন্মুক্ত করে এই 7 লক্ষের উপরে বেশি মানুষকে আশ্রয় দিয়েছে উখিয়া এবং টেকনাফ দুটি উপজেলায়, এটি একটি দৃষ্টান্ত, এটি বিশ্বের কাছে স্থাপিত। এখন তারা কেমন আছে? আমরা আমরা যখন দেখেছি যে প্রথম দিকে 25শে আগস্ট 2017 মানুষ আসা শুরু করে, ধীরে ধীরে বাড়তে থাকে, এবং হাজারে হাজারে মানুষ নাত নদীর পাড়ে, কাদার মধ্যে, জঙ্গলের মধ্যে, পুকুর ধারে, খালের পাড়ে, ধান ক্ষেতের পাশে, জঙ্গলে, রাস্তার পাশে আশ্রয় নিয়েছিল। এবং সেই সময়ে বাংলাদেশের ওই দুটি অঞ্চলে বর্ষাকাল চলছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এবং যখন একটু বৃষ্টি এসেছে তখন আমরা বিশাল কান্নার রোল পড়ে গিয়েছে সেটা শুনতে পেরেছি সেই নাত নদীর তীরে বা পুকুরের ধারে বা জঙ্গলের মধ্যে, কারণ তাদের মাথার উপরে কোনো আশ্রয় ছিল না, তাদের কোনো খাবার ছিল না, এবং তারা বাস্তুচ্যুত হয়ে জীবন বাঁচানোর জন্য উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে আশ্রয় নিয়েছে। তাদের নিয়ে কি হবে? তখন আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে যারা ছিলাম তারা স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করলাম, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন,
এখন কেমন আছে তারা, এখন ঠিক কেমন, এখন ঠিক কেমন আছে এটাই জানতে চাইছি।
এখন তাদের অবস্থাটা অনেকটা সেটেল হয়েছে, তাদেরকে বাংলাদেশ সরকার প্রায় 6,000 একর ভূমি বরাদ্দ দিয়েছে, এবং সেখানে 30টি ক্যাম্পে বিভক্ত হয়ে তারা বসবাস করছে, এবং তাদের জন্য 2,12,000-এর মতো শেল্টার নির্মাণ করা হয়েছে, যেখানে 2,012 লক্ষের মতো পরিবার, রোহিঙ্গা পরিবার বাস্তুচ্যুত হয়ে যারা এসেছে তারা সেখানে আশ্রয় নিয়েছে, এবং এদের মধ্যে প্রায়
কি ধরনের,
আমি মূলত খাদ্য সহায়তা নিতে এসেছি।
হ্যাঁ, আমি মূলত জানতে চাচ্ছিলাম কি ধরনের পরিষেবা প্রদান করা সম্ভব হচ্ছে, কারা দিচ্ছে এবং কারা সমন্বয় করছে এই বিশাল কর্মযজ্ঞ?
ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন, এটি একটি বিশাল কর্মযজ্ঞ, কারণ এত বিশাল জনসংখ্যার মানুষকে প্রতিদিন খাদ্য সহায়তা দেওয়া, তাদের আশ্রয় দেওয়া, তাদের ওয়াটার স্যানিটেশন এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা, এটি একটি বিশাল কর্মযজ্ঞ। তাদের চিকিৎসা দেওয়া, সেখানে আন্তর্জাতিক দাতা সংস্থা, আন্তর্জাতিক দেশগুলো, দাতা দেশগুলো সহায়তা দিচ্ছে, এবং এখানে ইউএন অধিভুক্ত, যারা জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রায় 12টি সংগঠন কাজ করছে, আইওএম, ইউনিসিয়া, WFP, WHO, ইউনিসেফ, UNFPA, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এরা মূলত নেতৃত্ব দিচ্ছে। এদের সাথে রয়েছে 68টির মতো আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, ভলান্টারি সংগঠন, যারা INGO নামে পরিচিত, এবং আরো প্রায় 70টির মতো বাংলাদেশি NGO তারা এই বিশাল কর্মযজ্ঞটির মধ্যে রয়েছে, এবং ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপ মূলত এই বিশাল কর্মযজ্ঞটা UN এর পক্ষ থেকে সমন্বয় করছে, এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অফিস, যেটা RRC অফিস নামে পরিচিত, সেই অফিসটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সমন্বয়।
জি, এই যে বিশাল জনগোষ্ঠীকে সহায়তা প্রদান করা হচ্ছে, এর জন্য তো বিশাল অঙ্কের তহবিলেরও প্রয়োজন রয়েছে, তো এই তহবিল যোগানের অবস্থাটা কি?
ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা জয়েন্ট রেসপন্স প্ল্যান, যেটা যৌথ সমাধান পরিকল্পনা নামে পরিকল্পনা তৈরি করেছিলাম, যেটি বাংলাদেশে এই ধরনের ক্রাইসিস মোকাবেলার জন্য প্রথম, এবং আমরা সারা পৃথিবীর মানুষের কাছে, দাতা গোষ্ঠী এবং দাতা দেশের কাছে $951 মিলিয়ন মতো আবেদন করেছিলাম, যে এই রোহিঙ্গাদের জন্য চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত দরকার। সেখানে মাত্র আমরা 43% পর্যন্ত পান সহায়তা পেয়েছি এ পর্যন্ত, ফলে আপনি দেখতেই পাচ্ছেন সেখানে একটা বড় গ্যাপ আছে। তো আমরা আশা করছি এখনো সময় আছে দাতা গোষ্ঠী, দাতা দেশ এবং যারা অঙ্গীকার করেছিলেন এই রোহিঙ্গাদের পাশে দাঁড়াবেন, তারা তাদের মানবতার হাত আরো বাড়িয়ে দেবেন।
বলা হচ্ছে যে এই রোহিঙ্গাদের বসবাসের জন্যে ফুটবল মাঠের আকারের বনভূমি খানিকটা উজাড় হয়ে যাচ্ছে, তো সেই প্রসঙ্গেই জানতে চাই, বিশেষ করে রান্নার কাঠের জন্য সেই বিশাল বনভূমি উজাড় হয়ে যাচ্ছে প্রতিদিন, ধরুন ফুটবল মাঠের সমান, তাহলে পরিবেশের উপর এটার প্রভাব সম্পর্কে কি আপনি কিছু বলবেন সৈকত বিশ্বাস?
নিশ্চয়ই, আপনারা জানেন যে আমাদের উখিয়া এবং টেকনাথ দুটি ছোট উপজেলা, এই দুটি উপজেলার বাংলাদেশি জনসংখ্যা ছিল 5 লক্ষ, আর সেখানে প্রায় 10 লক্ষের মতো রোহিঙ্গা যুক্ত হয়েছে, ফলে বিশাল একটা ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে সেখানে। এই ডেমোগ্রাফিক পরিবর্তনের কারণে সেটার প্রভাবটা পরিবেশের উপর এসেছে, বনভূমি উজাড় হয়েছে, যেটা আগেই বলেছি যে 6,000 একরের মতো বনভূমি উজাড় হয়েছে এবং পাহাড় সেখানে ধ্বংস হয়েছে, এবং প্রতিদিন যে এই প্রায় 1 মিলিয়ন মানুষের রান্নার কাজে 700 মেট্রিক টনের উপরে জ্বালানি কাঠের প্রয়োজন হচ্ছে, যেটি তারা সংগ্রহ করছে আশপাশের বন থেকে। ফলে আপনারা বুঝতেই পারছেন যে বনের উপরে কিভাবে এবং প্রকৃতির উপরে কিভাবে প্রভাবটা পড়েছে। একই সাথে বন্য প্রাণীর যে আবাসগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, এখানে হাতি একসময় বসবাস করছিল, 1 বছর আগেও আমরা দেখেছি প্রচুর হাতি ছিল, তারা এখন কনফাইন্ড হয়ে গেছে, কোনো কোনো জেলায় মুখ করতে পারছে না, সেরকম একটা পরিবেশের বিপর্যয়ের মধ্যে আছে। সেখানে যদি আপনি আমাকে জানতে চান যে সেই বিষয়টাতে আমরা কি ধরনের কাজ করার চেষ্টা করছি, আমরা চলতি বর্ষা মৌসুমে প্রায় 1,80,000-এর মতো নতুন গাছ রোপণ করেছি, যেখানে ফাঁকা পেয়েছি সেখানে, এবং চলতি বর্ষা মৌসুম অব্যাহত থাকার অবস্থাতেই আমরা আরো 2 লক্ষ গাছ লাগাবো। এবং আপনারা জানেন যে সেখানকার টপোগ্রাফিটা কিছুটা হিলি, ছোট ছোট টিলায় বিভক্ত, সেই টিলার ধারে ধারে যখন শেল্টার গুলো বানানো হয়েছে এবং সেখানে মাটির প্যাটার্নটা খুব স্যান্ডি, এটা বালি মাটি এবং খুব নরম মাটি, সেই মাটিতে বৃষ্টি হলে ভেঙে পড়ছে, ভূমিধসের ঘটনা ঘটছে, শেল্টার গুলো ভেঙে যাচ্ছে, সেই জন্য আমরা বিন্যা ঘাস নাম করে এক ধরনের ঘাস আছে, যে ঘাসের শেকড়টা মাটির একটু গভীরে যায় এবং এটা মাটির ক্ষয় রোধ করতে, ভূমির ক্ষয় রোধ করতে এবং পাহাড় ভাঙন রোধ করতে সহায়তা করে। আমরা প্রায় 23 লক্ষ বিন্যা ঘাসের চারা
চমৎকার
পাহাড়ের।
হ্যাঁ, আরেকটি বিষয়ে যেটি এবার আমার আপনার কাছে শেষ প্রশ্ন, সেটা হলো হিউম্যান রাইটস ওয়াচের একটি সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে প্রত্যাবেশিত রোহিঙ্গাদের উপর নির্যাতন চলছে, তো এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যেসব রোহিঙ্গা রয়েছেন শরণার্থীরা, তারা স্বদেশে ফেরত যেতে কতখানি উৎসাহিত বোধ করবেন?
যদি এই যে রিপোর্টটি উল্লেখ করলেন এটি যদি সত্য হয় তাহলে নিঃসন্দেহে এটি নেতিবাচক এবং নেতিবাচক প্রভাবই রোহিঙ্গাদের উপর পড়বে। তবে আমরা যতটা ইন্টারাক্ট করি রোহিঙ্গাদের সাথে, বেশিরভাগ রোহিঙ্গারা কিন্তু ফেরত যেতে চায়, কিন্তু তার পূর্বে তারা জানতে চায় সেখানে তারা নিরাপদ থাকবেন কিনা, তাদের বাড়ি ঘরে ফিরে যেতে পারবেন কিনা, তাদের যে সম্পদ হারিয়েছে সেখানে সেটি তারা ফেরত পাবেন কিনা। যদি এই নিশ্চয়তা গুলো প্রদান করা যায় তাহলে কিন্তু রোহিঙ্গারা তাদের নিজেদের ঘরে ফিরতে আগ্রহী, কারণ তারা যে ভূমিতে জন্ম নিয়েছে, যে ভূমিতে তারা বসবাস করেছে, তাদের বাড়ি ঘর, গরু ছাগল এবং প্রতিবেশী নিয়ে যেভাবে বসবাস করেছে সেই অবস্থাতে কিন্তু ক্যাম্প জীবনে নেই, শরণার্থী জীবনে উখিয়া বা টেকনাফের মেগা ক্যাম্পে কিন্তু নেই, ফলে তারা ফিরতে চায়, যদি তাদের নিরাপত্তা দেওয়া হয় তাদের বাড়ি ঘরে ফেরত দেওয়া যায়। আর আপনি যে রিপোর্টটির কথা বললেন সেটি আমরা এখনো ভেরিফাই করে দেখার সুযোগ পাইনি, তবে যেটি শোনা যাচ্ছে যে কেউ কেউ হয়তো আনঅফিসিয়ালি বা ইনফরমালি গিয়েছে, তখন তারা কোনো কোনো প্রতিবন্ধকতা বা নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু ফরমালি প্রত্যাবর্তন এখনো শুরু হয়নি।
আচ্ছা, সৈকত বিশ্বাস, আপনার সঙ্গে আবারও কথা হবে খানিক পরে ফেসবুকে সরাসরি অনুষ্ঠানে, সে পর্যন্ত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সৈকত বিশ্বাস আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
আপনাকে এবং ভয়েস অফ আমেরিকার সকল শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ।